বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর, চার অগ্রহায়ণ এবং ফার্সি ২৯ অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্সে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত ১০:৩০টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ৫ স্যাটেলাইটেও এক।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরানের নৌবাহিনীতে যুক্ত হল বিশাল যুদ্ধজাহাজ। মহাসাগরে চলতে সক্ষম এই জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ওপর শর্ত আরোপের অবস্থানে আমেরিকা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় জানাল ওয়াশিংটনকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। করোনা ভাইরাস দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই, নিজের উপলব্ধি জানাতে গিয়ে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শপথ গ্রহণের তিন দিনের মধ্যে ইস্তফা দিলেন ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে ছিল একাধিক দুর্নীতি মামলা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটে আজ যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ শহীদ রুদাকি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে ৩D রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধজাহাজ মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই যুদ্ধজাহাজ সাগরে ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ারও কাজ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন আমেরিকার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৩টি নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। জারিফ বলেন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে ইরান প্রস্তুত রয়েছে, যদি আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ২১-৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করা বন্ধ করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ৩টি নির্বাহী আদেশ দিতে পারেন। জাওয়াদ জারিফ বলেন আমেরিকা যদি আবারও পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে যেসব ধারা স্থগিত রেখেছে সেগুলো পুনর্বহাল করবে। তিনি বলেন আমেরিকাকে তার প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে, এছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ ইরানের জনগণের প্রতিরোধের মুখে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে সেদেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে আমেরিকা সরকার নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কিছু শর্ত আরোপ করতে যাচ্ছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে খতিবজাদে একথা বলেন। ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশ এর আগে একবার যেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেসব বিষয় নিয়ে আরেকবার আলোচনা করবে না। ইরান কোন অবস্থায় তার জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ করবে না জানিয়ে খতিবজাদে বলেন, প্রতিরক্ষা শক্তির প্রশ্নে পশ্চাদ অপসারণ তো দূরের কথা, এ বিষয়ে সংলাপে বসতেই তেহরান রাজি নয়। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না। মোগেরিনি বুধবার আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলাপ করার সময় এই আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার পরও আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসেনি ইরানের উদ্বেগ কাটবে না, কারণ পরবর্তীতে আবার কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় এসে আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নিতে পারেন। সেজন্য তিনি মার্কিন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যার ফলে হোয়াইট হাউসের ক্ষমতায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেওয়া না যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3159 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই। তিনি কিছু প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কিছু প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন,
দেশের উন্নয়নদের কিভাবে হবে আমরা সেগুলি চিন্তা করেই কাজ করি। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকের নেতা কর্মীকে এভাবে চিন্তা করতে হবে, তাৎক্ষণিক ভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা, মানুষের জন্য কতগুলো দূরে যেতে পারে সেটাও বড় কথা।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা সামলাতে হিমশিম খেয়েছে সেখানে আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম একদিনের জন্য থামতে দেইনি। অনেক উন্নত দেশের প্রবৃদ্ধি যেখানে মাইনাস গ্রেডে সেখানে আমরা প্রবৃদ্ধির লক্ষ্য হয়তো ধরে রাখতে পারিনি, কিন্তু 5-এর উপরে আমাদের প্রবৃদ্ধি থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীর এই সময়ে দুর্নীতি অনিয়ম করে আয় করে টাকা জীবন বাঁচাতে কাজে আসেনি। একটা সময় দেখা যেত একটা কিছু হলেই চিকিৎসার জন্য বিদেশে চলে যেত, কিন্তু করোনা বুঝিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই। আর মনে হয় করোনা ভাইরাস এসেছে মানুষকে শিক্ষা দিতে। করোনায় অর্থনীতির গতি ধরে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস এসে সারা দুনিয়া স্থবির করে দিয়েছে, আমাদের দল আমাদের সরকার কিন্তু থেমে থাকে, জনগণের জন্য কাজ করে চলছি, অর্থনৈতিক কার্যক্রম সচলে আমরা তাৎক্ষণিকভাবে প্রণোদনা দিয়েছি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হয়েছে। 18 নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে 18 নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতিসংঘ প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রবাব ফাতিমা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত ও পুলিশের 2 কনস্টেবল আহত হয়েছে। আজ নাগরোটায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের কাছে খবর ছিল ট্রাকে করে কাশ্মীরে প্রবেশ করতে পারে সন্ত্রাসীরা, সেজন্য প্রত্যেক গাড়ি থামিয়ে তল্লাশি শুরু হয়। এ সময় একটি গাড়ি থেকে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। ট্রাক থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই ঘটনার জেরে সাময়িকভাবে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতের বিহার রাজ্যের জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী শপথ গ্রহণের তিন দিনের মধ্যে ইস্তফা দিয়েছেন। পদত্যাগকারী মন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে 2017 সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিহার রাজ্যে শপথ গ্রহণের তিন দিনের মধ্যে ইস্তফা দিলেন জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। আজ বৃহস্পতিবার তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে বিতর্কের মুখে পড়েছিলেন মেওয়ালাল চৌধুরী। বিহারের নয়া মন্ত্রিসভায় তিনি সবচেয়ে ধনী। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে 2017 সালে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়, কিন্তু পরে আবার দলে ফিরে আসতে সমর্থ হন তিনি। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন,
সুশীল মোদীকে ওরা দিল্লিতে নির্বাচিত করেছেন এবং পুরস্কৃত করেছেন শিক্ষামন্ত্রীকে। এমন একজন শিক্ষামন্ত্রী হচ্ছেন রাজ্যের যার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ এবং তিনি নিজে জাতীয় সংগীতটাও গাইতে পারেন না। এরকম আরো অনেক ঘটনা প্রকাশ্যে আসবে, শুধু সময়ের অপেক্ষা। আর নীতিশ কুমারের নাম বদলে ফেলা উচিত, তার নাম হওয়া উচিত নীতিহীন কুমার,
বলছিলেন ডক্টর ইমানুল হক। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পরে মেওয়ালাল চৌধুরী শিক্ষামন্ত্রীর পদ পেয়েছিলেন, কিন্তু একবার বহিষ্কৃত হওয়ার পরেও তিনি কিভাবে মন্ত্রিত্ব পেলেন সেই প্রশ্ন তুলে বিরোধী আরজেডির অভিযোগ, ওই ঘটনা নীতিশ কুমারের দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ দেয়। কেবলমাত্র দুর্নীতি নয়, শিক্ষামন্ত্রীর পদ পাওয়া মেওয়ালালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার জন্য ইরানের এদিকে অভিযোগের আঙুল তুলেছে। বাগদাদের মার্কিন দূতাবাস বুধবার এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত হেনেছে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করছে। এর আগে ইরাক সরকার বুধবার এক বিবৃতি প্রকাশ করে জানায়, মঙ্গলবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে কে বা কারা সাতটি রকেট নিক্ষেপ করে এবং এগুলোর মধ্যে চারটি রকেট নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আঘাত হানে। এতে এক শিশু নিহত ও পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়। বাগদাদের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত। বাগদাদস্থ মার্কিন দূতাবাস এবং ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের ঘাঁটিতে গত কয়েক মাসে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, 2015 সালের পরমাণু সমঝোতা অনুযায়ী যদি ইরানের পরমাণু কর্মসূচির উপর সীমাবদ্ধতা আনতে হয় তাহলে দেশটির অর্থনৈতিক সুবিধা পাওয়া উচিত। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জোসেফ বোরেল বলেন, এটি শুধু পরমাণু চুক্তি নয়, এটি অর্থনৈতিক চুক্তিও বটে। ইরান প্রত্যাশা করে তার পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য বিনিময়ে থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতি বলেন, ইরানের সঙ্গে সমঝোতার কোনো বিকল্প নেই। তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে রাখার একমাত্র গ্যারান্টি হচ্ছে এই সমঝোতা। 2015 সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। এতে ছয় জাতিগোষ্ঠীর পক্ষে আমেরিকাও সই করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের সাইবার অপরাধজনিত হুমকির প্রধান উৎস। বুধবার ওই সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে। কানাডার এই গোয়েন্দা সংস্থা যে চার দেশকে সাইবার হুমকির জন্য অভিযুক্ত করেছে তার প্রত্যেকটির সঙ্গে অটোয়ার সম্পর্ক খারাপ। ইরানে কানাডার দূতাবাস আপাতত বন্ধ রয়েছে এবং তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জুসপে পেরোনে বর্তমানে ইরানে কানাডার স্বার্থ দেখাশোনা করছেন। কানাডায় বসবাসরত ইরানি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর জন্য গত মঙ্গলবার পেরোনোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা সহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া চীনের উদ্যোগে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এবং দুদেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এই ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এই নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাস। ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের প্রযুক্তিমন্ত্রী সৈয়দ মাহমুদ আলাভি ও দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সৈয়দ পারভেজ ফাত্তাসহ মোট নয় ব্যক্তি এবং সেই সাথে ইরানের সঙ্গে যোগাযোগ রাখার অজুহাতে একটি জাহাজ সহ দেশটির 49টি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের প্রযুক্তি মন্ত্রীকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, শিল্প ও তেল শোধনার কাজে ইরানের দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে দেশটির বহু কোম্পানি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় দাবি করেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রচেষ্টাই কাজ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প সরকার ইরানকে নতজানু করতে ব্যর্থ হওয়ার পরও তারা নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে তাদের সে আশা পূরণ হবে বলে মনে করছে। কিন্তু খোদ পাশ্চাত্যের বিশ্লেষকরাই বলছেন, ইরানের ব্যাপারে মার্কিন সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র চরম বিদ্বেষ চরিতার্থ করার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে চলেছেন। মার্কিন বিশ্লেষক ঈশান তারোর দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির কথা উল্লেখ করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে এলেও তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন এই আশায় যে ইরান আলোচনায় ফিরে আসবে এবং ইরান আমেরিকার কঠিন শর্ত মেনে নেবে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে প্রবল চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন। তবে ইরান মার্কিন কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে।
আর আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
কানাডায় আমার ধারণা ছিল বোধহয় রাজনীতির সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলে মেয়ে ওখানে থাকে। আমার কাছে 28টি কেস আসছে, এর মধ্যে রাজনীতিবিদ হলেন 4 জন, আর কিছু আছেন আমাদের ব্যবসায়ীরা, ওই যে গার্মেন্টের ব্যবসায়ীরা। শুধু জানা কানাডা না, এখানে মালয়েশিয়া তো একই অবস্থা, কিন্তু তথ্য পাওয়া খুব ডিফিকাল্ট। ইললিগ্যালি যদি নিয়ে যান তাদের আমাদের আইনের আওতায় আনা আমরা সম্ভব হবে আশা করি, আমরা উই আর ওয়ার্কিং অন ইট।
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হবার জন্য বিদেশি সরকারও কিছুটা দায়ী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেমন সুইজারল্যান্ডে কে ব্যাংকে টাকা রাখলো সেই তথ্য আমাদের দেয়া হয় না, তারা স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলে, কিন্তু যদি বলি কার কার টাকা আছে সেই তথ্য দাও তখন তারা দেয় না, এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড। এ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে।
বাংলাদেশ রাষ্ট্রটা এটা রান বাই সিন্ডিকেট, এখন সিন্ডিকেটের মধ্যে সরকারি আমলাতন্ত্র আছে, ব্যবসায়ীরা আছে, এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়েছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েছে, টোটাল যে গ্যাং, গ্যাংয়ের মধ্যে এক গ্যাং আরেক গ্যাংকে একিউজ করে, মানে রাজনীতিবিদরা তাদের দুর্নীতি ঢাকার জন্য সরকারি কর্মচারীরা বেশি টাকা পাচার করছে এটা বলতেছে, এটা সরকারি কর্মচারীদের মধ্যে চাপের মধ্যে রাখাও একটা লক্ষ্য, চাপের মধ্যে রেখে যাতে সরকারের প্রতি আর ওরা বোডাউন করে।
ক্ষমতাসীনদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে দুর্নীতির বিস্তার প্রসঙ্গে উল্লেখ করে এই বামপন্থী নেতা বলেন,
পিয়া সম্রাট, তারপরে রণ হক সিকদার, তারপরে বরকত, ওই ফরিদপুরের ওই মানে নাম বললে তো অনেক, নাম বললে তো নামের তো কোনো শেষ নাই, সম্রাটের চাইতে আরো বহু বড় বড় সম্রাট আছে, অর্থাৎ ওরা সবাই রাজনৈতিক পরিচয়ে লুটপাট করছে, যুবলীগ বলেন, এমপি পাপলু বলেন, এবং দুদক তো অলরেডি বলছে যে 20 জন এমপি তারা তদন্ত করবে, অলরেডি দুদক ডিক্লেয়ার দিচ্ছে 20 জন এমপি নাম বলছে।
তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির অভিযোগ গ্রহণ থেকে প্রসিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে কর্মকর্তাদের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে, যাতে দুদকের মাধ্যমে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আমাদের সাপ্তাহিক পরিবেশনা রং ধনু।
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে ভালো এবং সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে 5টি শিক্ষণীয় গল্প। বিদেশি গল্প অবলম্বনে এগুলো বাংলায় লিখেছেন বাংলাদেশি গল্পকার আশরাফুল আলম পেন্টু। গল্পের পর থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকার এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লোভে পাপ, পাপে মৃত্যু এই প্রবাদটি শুনেছ। এই প্রবাদটির মধ্যেই কিন্তু লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ লালসার কাছে নিজেকে বন্দী করে ফেলে। আজকের আসরের প্রথমেই রয়েছে এক লোভী মানুষের গল্প।
অনেক দিন আগের কথা, এক ছিল লোভী লোক। অন্যের জিনিসে ভাগ বসানোর সুযোগ খুঁজত সবসময়, কিন্তু নিজের এক আনাও অন্য কাউকে দিত না, এমনই স্বার্থপর মানুষ সে।
একদিন লোকটি রাস্তায় 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনলেন তার এক বন্ধু, তিনি ছিলেন খুব দয়ালু। ঘটনাক্রমে তার মেয়ে ওই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। বাড়ি ফিরে সেই কথা বাবাকে জানালো মেয়েটি। দয়ালু লোকটি ভাবলেন এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা, তাই মুদ্রাগুলো ফিরিয়ে দিতে তিনি লোকটির কাছে গেলেন।
লোভী স্বার্থপর বন্ধুটি যখন শুনল তার মেয়ে ওই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি সরিয়ে রেখেছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে।
বন্ধুর এ কথা শুনে দয়ালু লোকটি রেগে গেলেন, তবু মুদ্রাগুলো সেখানে রেখে চলে এলেন বাড়িতে। কিন্তু লোভী বন্ধুটি তাকে ছাড়তে চাইল না, আরও 10টি স্বর্ণমুদ্রা আদায় করার ফন্দে আঁটল। সে নালিশ জানাল আদালতে।
বিচারক সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালেন। তারা এলে বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, সত্যি সে কতটি মুদ্রা পেয়েছিল? 30টি স্বর্ণমুদ্রা পাওয়ার কথা জানালো মেয়েটি। বিচারক আবার লোভী লোকটিকে জিজ্ঞেস করলেন, সে কতটি মুদ্রা হারিয়েছিল? লোকটি জবাব দিল, হুজুর, মোট 40টি স্বর্ণমুদ্রা।
বিচারক বললেন, তাহলে মেয়েটির কুড়িয়ে পাওয়া স্বর্ণমুদ্রাগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু তুমি হারিয়েছ 40টি।
এ রায় দিয়ে বিচারক মুদ্রাগুলো মেয়েটিকে নিয়ে যেতে বললেন। এও জানিয়ে দিলেন, যদি কেউ এই 30টি হারানো মুদ্রা দাবি করে, তবে তাকে আবার ডেকে পাঠাবেন তিনি।
এবার বিচারক লোভী লোকটিকে বললেন, যদি কেউ খবর দেয় সে 40টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে, তবে তোমাকে ডেকে পাঠানো হবে।
লোভী লোকটি বিপদ বুঝতে পারল, 10টি স্বর্ণমুদ্রা আদায় করতে গিয়ে নিজের 30টি হারাতে হচ্ছে। সঙ্গে সঙ্গে স্বীকার করল সে মিথ্যা বলেছে, আসলে তার 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না।
বন্ধুরা, এ গল্প থেকে আমরা জানতে পারলাম যে লোভের বশে মিথ্যা বলে অন্যের জিনিস হাতাতে গেলে নিজেরটাই খোয়া যেতে পারে।
বন্ধুরা, লোভ মানুষকে শান্তি দিতে পারে না, তাই লোভ না করে আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আসুরের এবারের গল্পটি এই সম্পর্কেই।
এক ছিল বিখ্যাত রাজা, তার রাজধানীর রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক দরবেশ। হঠাৎ রাস্তায় একটি মুদ্রা দেখতে পেলেন, মুদ্রাটি তুলে নিলেন তিনি। নিজের সাধারণ জীবনযাপন নিয়ে তিনি খুশি ছিলেন, এই মুদ্রা তার কোনো কাজে লাগবে না, তাই ভাবলেন যার দরকার তেমন কোনো অভাবী গরিবকে এটি দান করবেন তিনি।
কিন্তু সারা দিনেও তেমন কোনো লোক খুঁজে পেলেন না। অবশেষে রাত কাটালেন একটি পান্থশালায়। পরদিন সকালে জেগে উঠলেন দরবেশ, দেখলেন রাজা চলেছেন অন্য দেশ জয় করতে, সঙ্গে চলেছে সৈন্য সামন্ত। দরবেশকে দেখে রাজা সৈন্যদের থামতে আদেশ দিলেন।
দরবেশের কাছে এসে রাজা বললেন, মাননীয় দরবেশ, অন্য দেশ জয় করতে যাচ্ছি, এতে আমার রাজ্য আরও বড় হবে, আমি আরও ধন সম্পদের মালিক হব, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন জয়ী হতে পারি।
দরবেশ একটু চিন্তা করলেন, তারপর সেই মুদ্রাটি দিলেন রাজার হাতে। রাজা তো হতভম্ব, খানিকটা বিরক্ত, এই সামান্য একটি মুদ্রা তার কি এমন কাজে লাগবে, কারণ তিনি একজন সেরা ধনী রাজা। তিনি কৌতূহল নিয়ে দরবেশের কাছে জানতে চাইলেন, হে দরবেশ, এই একটি মুদ্রার কি মানে?
দরবেশ বললেন, হে মহান রাজা,
আমি এই মুদ্রাটি গতকাল কুড়িয়ে পেয়েছি, কিন্তু আমার কোনো মুদ্রার দরকার নেই, তাই যার দরকার সেরকম কোনো লোককে এটি দেব ভেবেছিলাম। আমি সারা দিন আপনার রাজধানীর রাস্তায় ঘুরেছি, কিন্তু তেমন অভাবী কাউকে খুঁজে পাইনি। সবাই খুব সুখেই আছে, তার মানে তাদের যা আছে তা নিয়ে তারা খুশি, আর তাই এই মুদ্রাটি দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইনি। কিন্তু আজ পেলাম, দেখলাম রাজ্যের রাজা নিজেই যা আছে তা নিয়ে খুশি নন, তিনি আরও বেশি কিছু পেতে চান, তাই আমার মনে হয়েছে এই মুদ্রাটি আপনারই বেশি দরকার।
রাজা নিজের ভুল বুঝতে পারলেন, বাতিল করে দিলেন যুদ্ধযাত্রা।
বন্ধুরা, এ গল্পের শিক্ষা হচ্ছে আমাদের যার যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত, অযথা আড়ম্বর কাউকে সুখী করতে পারে না।
বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ মা। এই শব্দটির মধ্যে জড়িয়ে আছে পৃথিবীর সকল সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এবং সকল মায়া। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে সেটা মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সাথে আর কোনো কিছুর তুলনা হতে পারে না। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মায়ের ভালোবাসা সম্পর্কেই একটি সত্য ঘটনা।
বিজ্ঞানী টমাস আলভা এডিসনের ছোটবেলার কথা। একদিন এডিসন স্কুল থেকে বাড়ি এলেন, একটা কাগজ দিলেন মায়ের হাতে, বললেন, আমার শিক্ষক এই কাগজটা দিয়েছেন, এটা দিতে বলেছেন একমাত্র তোমারই হাতে।
কাগজটা পড়লেন মা, তার চোখে পানি এলো। ছেলেকে শুনিয়ে তিনি জোরে জোরে পড়লেন, আপনার ছেলে খুবই প্রতিভাবান, আমাদের স্কুল খুবই ছোট, তাকে শিক্ষাদানের মতো কোনো শিক্ষক এখানে নেই, দয়া করে তাকে আপনি নিজেই শিক্ষা দিন।
অনেক দিন পরের কথা, এরই মধ্যে এডিসনের মা মারা গেছেন। এডিসন শতাব্দীর সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একদিন তিনি তাদের পুরনো ঘরে একটা ভাঁজ করা কাগজ পেলেন, যে কাগজটা বহুদিন আগে তার ছেলেবেলায় শিক্ষক দিয়েছিলেন তার মাকে দিতে। তিনি কাগজটা খুললেন, সেই চিঠিতে লেখা, আপনার সন্তান মানসিকভাবে অসুস্থ, তাকে আমরা আর কোনো মতেই স্কুলে রাখতে পারছি না, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো।
চিঠি পড়ে এডিসন আবেগে কাতর হয়ে পড়লেন। তারপর তার ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন, কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।
এ ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে একজন মায়ের ভালোবাসা ও শিক্ষা তার সন্তানকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
বন্ধুরা, মায়ের পর এবার আমরা বাবার ভালোবাসা সম্পর্কে একটি গল্প শোনাব।
এক বাবা বসেছিলেন ড্রয়িং রুমের সোফায়, বয়স 80-এর কাছাকাছি, তার উচ্চশিক্ষিত ছেলেও ছিল পাশে,
তার বয়স 40 বছর। হঠাৎ একটা কাক এসে বসল জানালার পাশের গাছে। ছেলের কাছে বাবা জানতে চাইলেন, ওটা কি পাখিরে?
ছেলে জবাব দিল, একটা কাক বাবা।
মিনিট খানিক পর ছেলের কাছে বাবা দ্বিতীয়বার জানতে চাইলেন, ওটা কি পাখি?
ছেলে বলল, বাবা, এই মাত্র তোমাকে বললাম এটা একটা কাক।
সামান্য কিছুক্ষণ পর বুড়ো বাবা আবার জানতে চাইলেন, ওটা কি পাখি রে বাপ?
এই নিয়ে তিনবার একই প্রশ্ন শুনে ছেলে খানিকটা বিরক্তির সুরে বলল, এটা একটা কাক বাবা, একটা কাক, কাক।
কিছুক্ষণ পর বাবা আবার চতুর্থবারের মতো ছেলের কাছে জানতে চাইলেন, ওটা কি পাখি?
ছেলে এবার চেঁচিয়ে উঠল, তুমি কেন বারবার একই প্রশ্ন করছো? আমি তোমাকে কয়েকবার বললাম ওটা একটা কাক, তুমি কি বুঝতে পারছো না?
বাবা কিছু না বলে ঘরে গেলেন। ফিরে এলেন একটা পুরনো জীর্ণ ডায়েরি নিয়ে। এ ডায়েরিতে তিনি তার ছেলের জন্ম থেকে বড় হওয়ার ঘটনাবলী লিখে রেখেছেন। একটি পাতা খুলে তিনি ছেলেকে পড়তে বললেন। ছেলে পড়তে শুরু করল। ওই পাতায় লেখা ছিল,
আজ আমার 3 বছরের ছোট ছেলে আমার সঙ্গে সোফায় বসেছিল। এমন সময় একটা কাক এসে বসল জানালায়। আমার ছেলে আমাকে 23 বার জিজ্ঞেস করেছে ওটা কি। আমি 23 বারই জবাব দিয়েছি ওটা একটা কাক। যতবার সে জিজ্ঞেস করেছে ততবার তাকে আমি আদর করে চুমো দিয়েছি, বারবার, এভাবে 23 বার। আমার একটু বিরক্ত লাগেনি, বরং নিষ্পাপ শিশুপুত্রের প্রশ্নে মজা পেয়েছি।
ছোট ছেলে বাবাকে 23 বার একই প্রশ্ন করেছে। বাবা রাগ করেননি, কিন্তু মাত্র 4 বার বাবা একই প্রশ্ন করাতে ছেলে বিরক্ত হয়েছে, রেগেও গেছে।
অথচ এমনটি করা ছেলের উচিত হয়নি। বাবা মাকে সবসময় সুখী করতে হয়, কারণ তারা অনেক যত্নে সন্তানকে বড় করে তোলেন।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। তবে কখনো কখনো সফর অথবা কাজের সঙ্গীকেও প্রতিবেশী বলা হয়।
প্রতিবেশী হচ্ছে মানুষের সবচেয়ে নিকটজন, যিনি তার খবরাখবর সম্পর্কে অন্যদের তুলনায় বেশি জানেন। তাই ইসলাম ধর্মে প্রতিবেশীর অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার অধিকারকে খুব বড় করে দেখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, যে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।
বন্ধুরা, এ হাদিস থেকে জানলে যে কথা ও কাজের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। অনুষ্ঠানের এ পর্যায়ে 2 প্রতিবেশীর গল্প শোনা যাক।
এক ছিল জ্ঞানী লোক, শুধু জ্ঞানেই নয় ধনেও বড় লোক ছিলেন তিনি। একবার বিরাট এক বাগান কিনলেন তিনি। সেই বাগানে ছিল খুব সুন্দর একটি বাড়ি, কিন্তু সব কিছুই তার জন্য সুখের ছিল না। তার বাড়ির পাশেই ছিল একটি পুরনো বাড়ি, সেই বাড়িতে বাস করতেন এক হিংসুটে লোক, প্রতিবেশী হিসেবে মোটেও সুবিধে নন।
সুন্দর বাড়ির লোকটির পেছনে অনবরত লেগে থাকতেন, তার সুখী জীবন দুর্বিষহ করে তোলার চেষ্টা করতেন যতদূর সম্ভব। ময়লা আবর্জনা তার গেটের ভেতর ফেলতেন, আরও ফেলতেন নানা নোংরা জিনিস।
এক সুন্দর সকাল জ্ঞানী লোকটি ঘুম থেকে জাগলেন। আজ তার মন খুব ভালো, ফুরফুরে মেজাজে গেলেন বারান্দায়। দেখলেন সেখানে ঝুড়ি ঝুড়ি আবর্জনা ফেলা রয়েছে, অনেক নোংরা জিনিস ছড়ানো ছিটানো চারদিকে।
জ্ঞানী লোকটি একটি ঝুড়ি নিলেন, পরিষ্কার করলেন বারান্দার ময়লা আবর্জনা। তারপর একটি ঝুড়ি নিয়ে চললেন প্রতিবেশীর বাড়িতে। হিংসুক প্রতিবেশীর দরজায় কড়া নাড়লেন তিনি।
হিংসুক লোকটি কড়া নাড়ার শব্দ শুনলেন, উৎফুল্ল হয়ে ভাবলেন শেষ পর্যন্ত লোকটাকে তাহলে জব্দ করতে পেরেছি।
দরজা খুলতে এগিয়ে এলেন হিংসুক লোকটি, মনে মনে তৈরি হলেন ধনী প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জন্য। কিন্তু তেমন কিছুই হল না, দরজা খুলতেই দেখলেন হাসি মুখে দাঁড়িয়ে আছেন জ্ঞানী লোকটি। এক ঝুড়ি টাটকা আপেল বাড়িয়ে ধরে বললেন, নিন আমার বাগানের আপেল, যার যা আছে তিনি তো তাই প্রতিবেশীকে দেবেন, তাই না?
জ্ঞানী লোকটির কথা শুনে লজ্জা পেয়ে গেলেন হিংসুক লোকটি, এভাবে নিজেই জব্দ হলেন।
এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম যে অযথা অন্যকে জব্দ করতে গেলে নিজেই লজ্জায় পড়তে হয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ঢাকার এক বন্ধুকে।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো প্রথমে তোমার পরিচয়টা আমাদেরকে জানিয়ে দাও।
আমার নাম হচ্ছে আফিয়া রহমান ইবনে রুহি।
তো আফিয়া, তোমরা কয় ভাই বোন?
আমার ভাই নাই, আমরা দুই বোন।
তোমার বোনের নাম কি?
আমার বোনের নাম আদিবা রহমান মন।
তো তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি বিএস সাইন কলেজ কুর্মিটোলাতে পড়ি, ক্লাস ওয়ানে পড়ি।
পড়াশোনার পাশাপাশি তুমি আর কি করো?
আমি বসে বসে পড়ি, নাচানাচি করি, গান করি, কম্পিউটারে গেমস খেলি, তারপরে পড়াশোনা করি।
টিভি দেখো না?
টিভিও দেখি।
আচ্ছা, তো তুমি কি আমাদেরকে কোনো গান শোনাবে?
হ্যাঁ।
ঠিক আছে, শোনাও।
লাল ছুটি কাকাতুয়া ধরে সেছে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না, চিরুনিয়ার আয়না।
তোমার গানটি কি শেষ?
হ্যাঁ।
তুমি কি কোনো ছড়া বা কবিতা জানো?
লকডাউনে বাসায় আসি, লকডাউন খুললে বাস পরে শিখব।
আচ্ছা, তাহলে কি কোনো সুরা শোনাবে?
হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন,
বাহ, খুব চমৎকার হয়েছে তোমার সুরা। তো আফিয়া, এখন তো করোনা ভাইরাসের সময়, এ সময় কিভাবে চলতে হয় তা কি তুমি জানো?
একদম ঠিক বলেছো। তো বড় হয়ে তুমি কি হতে চাও?
বিজ্ঞানী।
বিজ্ঞানী হবে? মহান আল্লাহ তোমার সেই ইচ্ছে পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আফিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এই কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১৯ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কারাগারে পাঠাতে বারবার চিঠি জি কে শামীমকে ভিআইপি সেবা হাসপাতালে দৈনিক প্রথম আলো। করোনা ভাইরাস আল্লাহর সৈনিক, গুজব ছড়াচ্ছে আল কায়দা ও আইএস, দৈনিক ইত্তেফাকের শিরোনাম। যুগান্তরের খবরে লেখা হয়েছে দেশের ইমেজ নষ্ট করেছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। মির্জা ফখরুল ইসলাম আইসোলেশনে, বাংলাদেশ প্রতিদিন। করোনায় ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত, দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে চতুর্থবারের মতো রেজুলেশন গৃহীত জাতিসংঘে, দৈনিক কালের কণ্ঠ। সমকাল লিখেছে স্থবিরতার শঙ্কা মাদক মামলার বিচারে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছি, প্রধানমন্ত্রী, দৈনিক মানবজমিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ভারতে তৈরি প্রযুক্তি বিশ্ববাজারে স্থান পাবে, ফের লোকালের জন্য ভোকাল হওয়ার ডাক মোদির, সংবাদ প্রতিদিন।
সিবিআই তদন্ত শুরু করতে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক শীর্ষ আদালত আনন্দবাজার পত্রিকা। আজকাল লিখেছে, সুখবর, বড়দিনের আগেই বাজারে আসছে ফাইজারের টিকা। শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পিকে হালদারকে ফেরাতে কি পদক্ষেপ, জানতে চায় হাইকোর্ট। আজকের বাংলাদেশের গণমাধ্যমগুলোর একটি গুরুত্বপূর্ণ খবর এটি, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের হাইকোর্ট প্রশান্ত কুমার হালদারকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে। প্রশান্ত কুমার হালদার বেশ কয়েকটি কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক বা এরকমের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবং তিনি সেই সমস্ত পদের সুবিধা নিয়ে ক্ষমতার চর্চা করে দীর্ঘদিন ধরে তিনি 10,200 কোটি টাকা লুটপাট করেছেন বলে আমরা এখন খবর পাচ্ছি। এই যে বিরাট অঙ্কের টাকা তিনি লুটপাট করেছেন, একেবারে হঠাৎ করে এক রাতে একদিনে কিন্তু এই কাজ করেননি, এটি সময় নিয়ে করেছেন এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে এই টাকা লুটপাট করেছেন। তাহলে তার মানে দাঁড়ায় যে তার একটা বিরাট সহযোগী গ্রুপ ছিল, এবং সরকারের এরকমের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন কাজ করেন তখন তারা দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন, তহবিল তসরুপ করতে পারেন। তাদের দেখভাল করার জন্য নিশ্চয়ই কোনো ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান থাকার কথা। এই সমস্ত প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংস্থা কেউ দেখেননি, এটা মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে যে এই যে প্রশান্ত কুমার হালদার 10,200 কোটি টাকা লুটপাট করেছেন, তার সাথে বিরাট একটা চক্র জড়িত। আমি মনে করি প্রশান্ত কুমার হালদারকে যেমন দেশে ফিরিয়ে আনা জরুরি, তেমনি তার এই চক্রে আরো কারা কারা আছে তাও বের করা জরুরি, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ার পর জল্পনা ছড়িয়ে পড়েছে যে আমেরিকা আবার পরমাণু সমঝোতায় ফিরতে পারে। আপনার কি তাই মনে হয়? এক্ষেত্রে ইরানের কি ভূমিকা হবে?
জি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ার পর এই জল্পনা সত্যি সত্যি ছড়িয়ে পড়েছে যে আমেরিকা হয়তো পরমাণু সমঝোতায় আবার ফিরে আসতে পারে। এই জল্পনা ছড়িয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে যে যখন 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়েছিল তখন ওবামা এবং জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো সেক্ষেত্রে ওই সময় সই হওয়া পরমাণু সমঝোতার অনেক বড় দায় দায়িত্ব তাদের। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসে পরমাণু সমঝোতা বাতিল করে দিয়েছেন তখন স্বাভাবিকভাবেই ডেমোক্র্যাট সরকারের আমলে সই হওয়া চুক্তিকে অপমান করা হয়েছে, তার মানে ডেমোক্র্যাট দলকে অপমান করা হয়েছে বলে মনে করা হয়। সেই জায়গা থেকে জো বাইডেন আবার পরমাণু সমঝোতায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে বা জল্পনা ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় যে এই জল্পনা সত্যি হতে পারে, তবে আমেরিকা নিজেকে যেহেতু বিশ্ব মডেল মনে করে সেক্ষেত্রে তার স্বার্থ এবং তার সমস্ত সবকিছু ঠিকঠাক রেখে আসার চেষ্টা করবে। জো বাইডেন এসেই যে একেবারে রাতারাতি এই সমঝোতায় ফিরে আসবেন তা কিন্তু না। সেক্ষেত্রে আমি মনে করি যে নতুন করে আবার কূটনৈতিক একটা চ্যানেল তৈরি হবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের আমলে ছিল না। আর ইরান এক্ষেত্রে কূটনৈতিকভাবে যেহেতু খুবই সফল একটি দেশ, সেক্ষেত্রে ইরান আমার মনে হয় যে কূটনৈতিকভাবে উদ্যোগ নেবেন, এবং তবে একেবারে নতুন করে আলোচনা করে নতুন আর একটা চুক্তি সই করবে এটা ইরান করবে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। চিন্তায় চীন, ভারতীয় নৌসেনার হাতে এলো আরও এক সাবমেরিন বিধ্বংসী বিমান। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নৌসেনার শক্তি বাড়িয়ে ভারতে এসে পৌঁছেছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী পোসিডন 81 যুদ্ধ বিমান। আমেরিকার পর ভারতের কাছেই এই বোয়িং নির্মিত বিমানটির সবচেয়ে বড় সম্ভার রয়েছে। বুধবার গোয়ায় নৌসেনার নাভাল এয়ারবেসে এসে পৌঁছায় নবম বিমানটি। সব মিলিয়ে এ মুহূর্তে ভারতীয় নৌসেনার হাতে রয়েছে 9টি পোসিডন 81 বিমান। প্রসঙ্গত, গালোয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে রক্তাক্ত সংঘর্ষের পর থেকে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারত, তাই শান্তি আলোচনা চললেও লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 1962 সালের ভুল থেকে শিক্ষা নিয়ে তাই দ্রুত সেনাকে আরও শক্তিশালী করে তুলতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। আর মার্কিন মদতে ভারতের বেড়ে ওঠা অস্ত্রভাণ্ডার নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চীন। সিবিআই তদন্ত শুরু করতে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কোনো রাজ্যে তদন্তের জন্য সিবিআইকে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি জোগাড় করতেই হবে, এটা বাধ্যতামূলক। একই সঙ্গে সিবিআই এর তদন্তের মেয়াদ বাড়ানোর জন্যও সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দিয়েছে, জানিয়েছে সংবিধানে যুক্তরাষ্ট্রীয় চরিত্র বজায় রাখতেই এই সম্মতি বাধ্যতামূলক। সুখবর, বড়দিনের আগেই বাজারে আসছে ফাইজারের টিকা। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল, তাতে দেখা গেছে ফাইজার এবং সহায়ক সংস্থার তৈরি টিকা করোনা রোধে 95% সক্ষম, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এবার এই মার্কিন সংস্থা জানালো, সব ঠিকঠাক চললে বড়দিনের আগেই বাজারে আসবে তাদের টিকা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখন বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল বিশাল যুদ্ধ জাহাজ। মহাসাগরে চলতে সক্ষম এই জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইরানের উপর শর্ত আরোপের অবস্থানে আমেরিকা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় জানাল। ওয়াশিংটনকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। করোনা ভাইরাস দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই, নিজের উপলব্ধি জানাতে গিয়ে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শপথ গ্রহণের তিন দিনের মধ্যে ইস্তফা দিলেন ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে ছিল একাধিক দুর্নীতি মামলা। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায় রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।